الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আরো একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তাহাজ্জুদ গুজার বান্দা এই অনুষ্ঠান নিয়ে। আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন বা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের এই অনুষ্ঠানের মধ্যে জানতে পারি তাহাজ্জুদ গুজার বান্দা কারা এবং ওই সকল বান্দাদের জীবনের কিছু দিক নিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করে থাকি ইনশাআল্লাহুল করিম। আজকের অনুষ্ঠানেও আমরা ইনশাআল্লাহ আজকের পর্বেও আমরা ওই সকল বান্দাদের মধ্যে আরেকজন আল্লাহ পাকের নেক বান্দা আউলিয়াই কিরাম আল্লাহ পাকের বন্ধু, তো তার জীবন নিয়ে আমরা আলোচনা করব। তিনি রহমাতুল্লাহি তাআলা আলাই কিভাবে তাহাজ্জুদের নামাজের সময় তার ওই টাইমটা রাতের বেলায় তিনি কি আমল করে কিভাবে তার রাতটিকে অতিবাহিত করেছে এই বিষয়ে তো আমরা জানবই প্রতিটি পর্বের ন্যায়, কিন্তু তার জীবনের কিছু দিক নিয়েও আমরা আলোচনা করব। তিনি কে ছিলেন, তার পরিবর্তন হওয়ার কারণগুলি কী ছিল এবং তার জীবনের খুব মূল্যবান কিছু দিক নিয়ে আমরা শুনবো, যেন আমাদের মধ্যে যেন পরিবর্তনগুলি চলে আসে। কেননা আল্লাহ পাকের নেক বান্দাদের যখন ঘটনা আমরা শ্রবণ করি তখন নিজের মধ্যেও কিন্তু সেটা আমল করার জন্য উৎসাহিত আমরা হই। আজকে পর্ব ইনশাআল্লাহ আমরা শুরুতেই আমাদের প্রিয় আকা সরকারে দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাকের একটি ফজিলত আমরা শ্রবণ করে নিই। আল্লাহ পাকের আখেরি নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা আমার উপর দুরুদ শরীফ পাঠ করো। কেননা আমার উপর দুরুদ শরীফ পাঠ করাটা কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ, কাল কিয়ামতের দিন আমাদের জন্য যদি দুনিয়াতে পাঠ করা এই দুরুদ শরীফ যদি নূর হয় অর্থাৎ আলো হয় জ্যোতি হয়, তো কাল কিয়ামতের দিন আমাদের ওই সময়টা পার করা খুব সহজ হয়ে যাবে। আর অধিক পরিমাণে দুরুদ পাঠ করার কারণে কিন্তু কাল কিয়ামতের দিন সেই সকল উম্মতরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি নিকটেও থাকবে। তো আমরা কেন দুরুদ শরীফ পাঠ করব না? যদি কোনো উম্মত কিয়ামতের দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিক নিকটে থাকে তাহলে তার আর কোনো পেরেশানি থাকবে না। আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল করিম, আজ থেকে আমরা ইনশাআল্লাহ প্রতিদিন 313 বার, কেননা 313 বার পাঠ করলে অধিক পরিমাণে দুরুদ পাঠ করার সওয়াব লিপিবদ্ধ হয়। তো আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল করিম, এখন থেকে আমরা প্রতিদিন 313 বার দুরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন আমরা একবার দুরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আজকে আমরা যেই আলোচনার বিষয় রেখেছি হযরতে সাইয়্যিদুনা হাবিব আজমি রাহমাতুল্লাহি তাআলা আলাই, ওনার সম্পর্কে আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ এবং ইবাদতের সম্পর্কেও জানবো, রাত জেগে তার আমল কেমন ছিল, তাহাজ্জুদ নামাজ সম্পর্কে তার অভিমত কেমন ছিল ইনশাআল্লাহ তা জানবো। কিন্তু আসুন সংক্ষিপ্ত জীবনী জানার পূর্বে আমরা একটি হাদিসে মুবারকা তাহাজ্জুদের নামাজের বিষয়ে আমরা শ্রবণ করে নিই, কেননা প্রতিটি পর্বের মধ্যে আমরা চেষ্টা করি একটি করেও হাদিসে মুবারকা তাহাজ্জুদ নামাজ সম্পর্কে আমরা জানার চেষ্টা করে থাকি। একটি হাদিসে পাকের মধ্যে আসছে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন যে শেষ রাতে ওঠা তোমাদের জন্য জরুরি। এর কারণ কি? হাদিসে পাকের মধ্যে যেভাবে বলা হয়েছে যে এর কয়েকটি কারণের মধ্যে একটি কারণ হচ্ছে তোমাদের পূর্ববর্তী নেককারদের রীতি বা অভ্যাস ছিল শেষ রাতে উঠে নামাজ আদায় করা। নাম্বার 2, আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম। এবং নাম্বার 3, গুনাহের বড় প্রতিবন্ধক। এবং নাম্বার 4, কৃত পাপের কাফফারা বা ক্ষতিপূরণ। এবং নাম্বার 5, শারীরিক অসুস্থতা প্রতিরোধকারী। এই হাদিস থেকে জানা যায় তাহাজ্জুদ এবং রাতে ওঠা দ্বারা পূর্ববর্তী উম্মতের অনেক বড় একটি অভ্যাস ছিল, প্রাচীনতম অভ্যাস ছিল। তারা পূর্ববর্তী যুগের উম্মতরা তারা রাত জেগে ইবাদতের মধ্যে লিপ্ত থাকতেন। রাতে ওঠার ফজিলত ও লাভ সম্পর্কে ইবনুল হাজার রহমাতুল্লাহ আলাইহি বলেন, রাতে ওঠার মধ্যে একটি এমন ফায়দা রয়েছে যা অন্য আমলের মধ্যে নেই, আর তা হলো গুনাহকে এমনভাবে মিটিয়ে দেয় যেমনভাবে ঝড়ো হাওয়া শুষ্ক পাতাকে গাছ থেকে বিচ্ছিন্ন করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরও বলা হয়েছে যে রাত জেগে ইবাদত করা, নামাজ আদায় করা কিংবা তাহাজ্জুদের জন্য জায়গা, এই আমলটা কবরকে নূরের আলোয় ঝলমল করবে। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ গুজার বান্দার চেহারাকে উজ্জ্বল এবং জ্যোতির্ময় করা হবে। পৃথিবীবাসী আসমানকে যেমন তারা ঝলমলে দেখতে পায়, ঠিক তেমনি ফেরেশতারা তাহাজ্জুদ নামাজ আদায়কারীর স্থানকে আলোয় ঝলমলভাবে দেখতে পায়। সুবহানাল্লাহ। খুবই চমৎকার কিছু ফজিলত আমরা দর্শকবৃন্দ জানতে পারলাম, যারা রাত জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করবে। আল্লাহ পাক যেন আমাদেরকেও রাত জেগে ইবাদত করার সেই তৌফিক যেন দান করেন। আমিন ইয়া রব্বাল আলামিন। দর্শকবৃন্দ, হাবিব আজমি রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবন আমরা সংক্ষিপ্তভাবে আসুন আমরা জানার চেষ্টা করি। তার নাম হাবিব ইবনে মুহাম্মদ আজমি রহমতুল্লাহি তাআলা আলাইহি, উপনাম হচ্ছে আবু মুহাম্মদ, আর নিসবত হচ্ছে আজমি, অনারব কিংবা ফার্সি। তার বাসস্থান হচ্ছে বসরা, বর্তমান ইরাক বলে আমরা যাকে জানি, আর তার যুগটা হচ্ছে তাবেঈদের যুগ। বলা হয়েছে তিনি ছিলেন তাবেঈদের মধ্যে অন্যতম আল্লাহ পাকের একজন ওলি, যিনি তাওবা, ইখলাস, ইবাদত ও আল্লাহর ভীতির কারণে এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিল তার মধ্যে। হাবিব আজমি রহমাতুল্লাহ আলাই জীবনের প্রথম দিকে কিছু গুনাহের অভ্যাস ছিল তার মধ্যে। তিনি যেই ব্যবসা করতেন সেটা হারামের দিকে নিয়ে যেত, ওই অভ্যাস ছিল। যখন তিনি তওবার পূর্বে ঘটনা আমি বলছি, তো তার জীবন যেমন ছিল আল্লাহ পাকের স্মরণ থেকে অনেক দূরে, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি যেই ভয় ভীতি ছিল এটা কখনোই তার মধ্যে পাওয়া যায়নি। এটা তার তওবার আগের ঘটনা। তো কিতাবের মধ্যে কিছু ঘটনা বর্ণনা করা হয়েছে, তো অনেক বড় বড় কিছু ঘটনা রয়েছে যেটা আমাদের অনুষ্ঠানের সময় হয়তো বা বলা সম্ভব নয়। তো তার তওবা করার যে ঘটনা, ওয়াকিয়া, কেন তিনি তওবা করলেন, কি ঘটেছিল তার অন্তরের মধ্যে, তো বেশ কিছু ওয়াকিয়া আছে। এর মধ্যে খুব ছোট একটি ওয়াকিয়া বলার চেষ্টা করব। এর মধ্যে এটাও রয়েছে, কিতাবের মধ্যে আসছে, যে একদিন তিনি একটি বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন, ভেতর থেকে একটি শিশুর কণ্ঠ ভেসে আসলো, শিশু কিংবা যুবক। সে বলল, হে আল্লাহ, তুমি তো পাপীদের প্রতিও দয়ালু, তবে কি তুমি আমাকে শাস্তি দেবে? সুবহানাল্লাহ। যখনই ওই যুবক কিংবা ওই শিশুর কাছ থেকে এই আওয়াজটি সেই বাড়ি থেকে ভেসে আসলো, তার কানের মধ্যে প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে তিনি কাঁপতে রইলেন এবং তার অন্তরের মধ্যে একটি আজব কম্পন সৃষ্টি হলো। তিনি আল্লাহ পাকের ভয়ে তিনি কাঁপতে রইলেন এবং একটি পরিবর্তন তার মধ্যে দেখা গেল ওই মুহূর্তে। আসলে দর্শকবৃন্দ, এটা আল্লাহ পাকের একটি কুদরতির নিদর্শন। আল্লাহ পাক যাকে ইচ্ছা, যখন যাকে খুশি আল্লাহ পাক বিভিন্ন ওসিলাতে হেদায়ত দান করতে পারেন, তাকে আপন করে নিতে পারেন, আল্লাহ পাকের ইচ্ছা। এবং আল্লাহ পাক ওই শিশু বা ওই যুবকের মাধ্যমে যে এমন একটি কথা তাকে শোনালেন যে যেই কথাটি শোনার পরে তার সঙ্গে সঙ্গে অন্তরের পরিবর্তন হয়ে গেল। দেখুন দর্শকবৃন্দ, আমরাও অনেক সময় অনেক ওয়াকিয়া, অনেক আউলিয়া কিরামের জীবনী বা তাদের কিছু নসিহত, কিছু বাণী আমরা শ্রবণ করি, গুনাহের অনেক ভয়াবহতা সম্পর্কে আমরা হাদিসে পাক শ্রবণ করি, কুরআনুল কারিম থেকেও জাহান্নামের অসংখ্য দিকগুলো, ভয়াবহতা নিয়ে আমরা শ্রবণ করি, কিন্তু আমাদের অন্তরের মধ্যে কখনো তেমন পরিবর্তন আসে না। হয়তো বা সাময়িক সময়ের জন্য আমরা ভয় পাই, কিন্তু কিছুক্ষণ পর আমরা আবারও সেই পুরনো গুনাহের অভ্যাসের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই। আল্লাহ যদি কখনো আমাদেরকে দয়া করে, হয়তো আমরাও এই গুনাহ থেকে সারা জীবনের জন্য আমরা রেহাই পেতে পারব। তো এর জন্য আল্লাহ পাকের কাছে সবসময় তৌফিকও চেতে হবে, প্রার্থনা করতে হবে, মালিক তুমি তোমার নেক বান্দাদেরকে যেভাবে হেদায়ত দিয়েছো, যেভাবে তুমি গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছিলে, আমরা তো তোমার নাফরমানি থেকে বাঁচতে পারছি না, তো তাদের উসিলাতে হে আল্লাহ পাক তুমি আমাদেরকেও তাদের উসিলাতে আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দিও, আমাদের দ্বারা যেন গুনাহ সম্পাদন না হয়, যেন আমরা চাইলেও গুনাহ না করতে পারি, তুমি সকল প্রকার গুনাহ থেকে আমাদেরকে বাঁচিয়ে রেখো। এভাবে দর্শকবৃন্দ দোয়াও করা উচিত, পাশাপাশি গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টাও করা উচিত। মনে রাখতে হবে প্রতিটা জিনিসের জন্য চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে পাশাপাশি দোয়াও করতে হবে। যদি কেউ মনে করে যে হে আল্লাহ তুমি আমাকে খাবার দান করো, আমার যা যা প্রয়োজনীয় রয়েছে দুনিয়াতে সব কিছু তুমি দান করো, শুধু দোয়াই করে গেল, কিন্তু সে কখনো চাকরিতে গেল না, সে কখনো কামাই করার জন্য ইনকাম করার জন্য সে কখনো ব্যবসার দিকে আগালো না, শুধু ঘরের মধ্যে বসে বসে সে দোয়া করলো, তাহলে কিন্তু হবে না। বরং দোয়াও করতে হবে, পাশাপাশি তাকে চেষ্টাও করতে হবে। তো আমাদেরকে গুনাহ থেকে বাঁচার যেমনিভাবে চেষ্টা করতে হবে, ঠিক তেমনিভাবে প্রতিটা ওয়াক্তের নামাজের মধ্যে দোয়া করতে হবে। যদি সম্ভব হয় তাহাজ্জুদের সময়, সবচেয়ে উত্তম মাধ্যম, উত্তম একটি সময়, সর্বোত্তম সময় হচ্ছে তাহাজ্জুদের ওই সময়টুকু। যদি আমরা ওই সময় আল্লাহ পাকের কাছে দোয়া করি, চেষ্টা করি কেঁদে কেঁদে যে আল্লাহ তুমি আমাদেরকে আউলিয়া কিরামের সদকায়, তারা যেভাবে গুনাহ থেকে বেঁচেছিল আমাদেরকেও তাদের সদকায়, তাদের ওসিলাতে আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দাও, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের দোয়াগুলিও অতি দ্রুত কবুল করে নেবেন। যাই হোক দর্শকবৃন্দ, তো হাবিব আজমি রহমতুল্লাহ তাআলা আলাই তার পরিবর্তনের একটি কারণ এটাও কিতাবের মধ্যে আসছে যে ওই যুবকের কণ্ঠ থেকে যখন ওই ঘর থেকে একটি আওয়াজ আসলো যে আল্লাহ পাক তুমি তো পাপীদের প্রতিও দয়ালু, তবে কি আমাকে শাস্তি দিবে, কারণ আমিও তো পাপী। তিনি এটা বোঝাতে চেয়েছিলেন সেই যুবকটি যে তাহলে আমিও তো পাপী, আর আমার মালিক মাওলা আজ্জাবাজাল্লাহ তিনি তো পাপীদের প্রতিও দয়ালু, নেককারা তো এমনিতেই পার পেয়ে যাবে, গুনাহগারদেরকেও আল্লাহ পাক তাদের প্রতিও দয়ালু। তো আমাদেরকে আল্লাহ পাকের সম্পর্কে ভালো ধারণাও রাখতে হবে, আর ভালো ধারণা রেখে এমনও করা যাবে না যে আল্লাহ তো গুনাহগারদেরকে ক্ষমা করেই দিবেন, আল্লাহ তো পাপীদের প্রতিও দয়ালু, আমার প্রতিও দয়া করবেন, তো এখন থেকে আমি গুনাহ করব না, এমনটা ভাবার কোনো সুযোগ নেই। সর্বদা আল্লাহ পাকের অন্তরের মধ্যে যেমনিভাবে আল্লাহ পাকের ভয় থাকতে হবে, ঠিক তেমনিভাবে আল্লাহ পাকের ভালোবাসাও থাকতে হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাও অন্তরের মধ্যে থাকতে হবে। তাওবার পরের জীবন, যে কিছু ব্যবসা ছিল তার সুদ রিলেটেড ব্যবসা, তিনি তার সম্পূর্ণ ত্যাগ করেন, ইবাদত এবং মুজাহাদায় নিজেকে সর্বদা নিয়োজিত করেন, দুনিয়ার প্রতি অনাসক্ত হন এবং আল্লাহর ভয়ে অধিক কান্নাকাটি শুরু করেন যখন থেকে তার তিনি তওবা করলেন। হাকিকি তওবা, আমাদের মতো তওবা না দর্শকবৃন্দ, আমরা আজকে তওবা করি দুই ঘন্টা পর আবার সেই গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই, এই তওবা না, বরং হাকিকি তওবা, সত্য অন্তর থেকে তওবা। তো সত্য অন্তর থেকে তওবা, আমার এই তওবাটা কবুল হয়েছে কি না আমি কী করে বুঝবো? দর্শকবৃন্দ, এমন সময় অনেক সময় হয় যে আমরা তওবা করি দর্শকবৃন্দ যে আমি যেন এই গুনাহটা আল্লাহ পাক আমি আর কখনোই করবো না, আমি তওবা করছি। আপনি যত জীবন বাঁচবেন যদি সেই গুনাহটা আপনার মধ্যে আর কখনোই না দেখা যায়, আপনি আর কখনোই যদি না করে থাকেন, তাহলে আপনি মনে করবেন সেই তওবাটা কবুল হয়েছে। তো অনেক সময় আমরা গুনাহ করি, তওবা করি, আবারও সেই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই, তো এর থেকে বোঝা যাবে যে আমাদের তওবাটা কবুল করা হয়নি। একবার হাসান বসি রহমতুল্লাহ তাআলা আলাই এর সান্নিধ্যের মধ্যে তিনি ছিলেন এবং তার নিকট থেকে ইলম এবং তাকওয়াও তিনি শিক্ষা নিতেন। তার জীবনের একটি খুব প্রসিদ্ধ উক্তি যেটা তাহাজ্জুদ নামাজ সম্পর্কে, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি, হয়তোবা তার জীবনের অনেক দিক নিয়ে আমরা আলোচনা করার সুযোগ পাইনি, যেহেতু আমরা সরাসরি তাহাজ্জুদের দিকে চলে যাই, কারণ আমাদের অনুষ্ঠানের নাম তাহাজ্জুদ গুজার বান্দা। তো তাহাজ্জুদ সম্পর্কে আমাদের জানতে হবে, এবং যেই বুজুর্গানে দিনের জীবনে নিয়ে আমরা আলোচনা করি তিনি তাহাজ্জুদ নিয়ে কী অভিমত ব্যক্ত করতেন, তো ওই বিষয়টা আমাদেরকে বেশি ফোকাস করা দরকার। তিনি তাহাজ্জুদ নামাজ নিয়ে খুব সুন্দর কিছু উক্তি বর্ণনা করেন। তিনি বলেন, যদি রাত না থাকতো তবে আমি আল্লাহর পথে চলতে পারতাম না। সুবহানাল্লাহ, তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ পাকের পথে চলার একটি অন্যতম ওয়ে হচ্ছে, অন্যতম একটি রোড ম্যাপ আমরা যেভাবে বলি, এটা হচ্ছে রাতের বেলা। আর এই রাতের বেলাটাই আউলিয়া কিরামরা বেছে নিত আল্লাহকে পাওয়ার একটি মাধ্যম হিসেবে, কারণ দুনিয়াতে মানুষ দিনের বেলায় ফেঁসে যায়, দুনিয়ার কর্মকাণ্ডের মধ্যে সারাক্ষণ দুনিয়া দুনিয়া দুনিয়ার মধ্যেই সময় দেয়, কিন্তু দর্শকবৃন্দ যখনই রাত হয় আল্লাহর বলিদের তখন তারা ওই সময়টা আর ঘুমিয়ে কাটায় না, ওইটাই তাদের জন্য বেস্ট টাইম হয়, বেস্ট মোমেন্ট হয় রাতের বেলাটা। এই কথাটি তারা বোঝা যায় রাতের ইবাদতই ছিল তার আত্মিক শক্তির মূল উৎস। এক রাতে কেউ তাকে জিজ্ঞাসা করলো, আপনি কিভাবে আল্লাহর এত নিকটবর্তী হলেন? তিনি উত্তরে বললেন, ক্ষুধা, জাগরণ এবং নীরবতা। দর্শকবৃন্দ, এখান থেকে আমরা আরেকটি মেসেজ আমরা পেলাম, সেটা হচ্ছে শুধু হাবিব আজমি রহমতুল্লাহি তাআলা আলাই এমনটা নয়, বরং এই তিনটা বিষয়ে, যে তিনটা বিষয় এখানে আমরা উল্লেখ করলাম, ক্ষুধা, জাগরণ এবং নীরবতা, আল্লাহ পাকের সকল ওলি ওলিদের মধ্যে এই জিনিসটা থাকবেই, ক্ষুধা, জাগরণ এবং নীরবতা। অর্থাৎ হচ্ছে আমরা আল্লাহ পাকের ওলিদের কিছু বৈশিষ্ট্যের মধ্যে আমরা শুনি যে তিনটি বৈশিষ্ট্য তাদের মধ্যে বিদ্যমান পাওয়া যায়। এক হচ্ছে তারা কম কথা বলে, যেটা আমরা এখন জানলাম নীরবতা, তারা কম ঘুমায় অর্থাৎ তারা রাত জাগে, এবং আরেকটি হচ্ছে ক্ষুধা অর্থাৎ তারা কম আহার করে, সর্বদা চেষ্টা করে রোজা পালন করার জন্য, রোজা রাখার জন্য, ক্ষুধাকে তারা বেছে না। এর জন্যে আল্লাহ পাকের ওলিরা আল্লাহকে খুবই দ্রুতভাবে, খুবই সহজ পন্থে আল্লাহকে রাজি করতে পেরেছে। যদিও আমরা মনে করি এই তিনটা কাজ অনেক সহজ, দর্শকবৃন্দ হ্যাঁ আপনি ট্রাই করেন, হয়তো প্রথম প্রথম অনেক কষ্ট হবে, কঠিন মনে হবে, কিন্তু একটা সময় দেখবেন এই কাজগুলো আপনার দ্বারা সহজ হয়ে গেছে। আর যখন সহজ হয়ে যাবে তখন আপনি খুব সহজে আল্লাহকে রাজি করার, যখনই আপনি ইবাদত বন্দি করবেন শুধু আপনার কাছে ভালোই লাগবে, এর মধ্যে আপনি স্বাদ পাবেন, এর মধ্যে আপনি টেস্ট পাবেন, এর মধ্যে আপনি মজা পাবেন। কিন্তু আজকে আমাদের গুনাহের কারণে, অন্তর শক্ত হয়ে যাওয়ার কারণে, অন্তর কালো হয়ে যাওয়ার কারণে আজকে আমরা আমল করি কিন্তু সেই আমলে কোনো বরকত পাই না, সেই আমলের মধ্যে আমরা কোনো টেস্ট পাই না, যার কারণে আমরা যাই পড়ি জাস্ট ফর্মালিটি পালন করি, নামাজে দাঁড়িয়ে আছি কিন্তু নামাজের সেই মজাটা আমরা পাচ্ছি না, কারণ নামাজে দাঁড়িয়েও আমরা দুনিয়ার চিন্তাই করছি। যখন দুরুদ শরীফ পাঠ করছি ওই দুনিয়ার চিন্তাই হচ্ছে, সবুজ গম্বুজ, রওজায়ে আনোয়ার, সেই কথা আর স্মরণ হচ্ছে না। তিলাওয়াতে কোরআন পাঠ করছি সেই ঘুরে ফিরে দুনিয়ার কথাই স্মরণ আসছে। তো এর জন্য দর্শকবৃন্দ আপনাদেরকে অনুরোধ করব যে আমরা এখন থেকে যেই কাজ করব, যেই ইবাদত করব, ওই ইবাদতের মধ্যে ফোকাস দিতে হবে। আমি নামাজে দাঁড়িয়ে আছি, সব চিন্তা বাদ, 10 মিনিট 15 মিনিটের জন্য তো নামাজে দাঁড়িয়ে আছি, সারা দিনের জন্য তো নামাজে দাঁড়াই নাই, 5-10 মিনিট 15 মিনিটের জন্য দাঁড়িয়েছে। এই 5-10 মিনিট কিংবা 15 মিনিট যদি আমি আল্লাহ পাকের দিকে মনোনিবেশ না করতে পারি তাহলে আমি কেমন বান্দা হলাম? অন্ততপক্ষে এই সময়টুকু আমাদেরকে খুশি এবং খুদের সাথে নামাজ আদায় করতে হবে। মনে করুন আমরা দুরুদ শরীফ পাঠ করছি, যতক্ষণ পাঠ করছি ততক্ষণ আমাদের ধ্যান থাকতে হবে আমার নবী পাকের দিকে, মদিনায় মুনাওয়ারা সবুজ গম্বুজের দিকে ধ্যান থাকতে হবে। যখন আমরা দেখুন একটি বিষয়ে, আমরা যখন কোনো কাজ করি দুনিয়াতে, কোনো চাকরি করছি, যেই ডিপার্টমেন্টে আমি কাজ করছি, যেই সাবজেক্টটা নিয়ে আমি কাজ করছি, আমরা যতক্ষণ কাজ করি সেইটার দিকে কিন্তু আমরা ফোকাস করি, যে কোনো কাজ দুনিয়াতে আমরা করি না কেন ওই কাজের দিকে আমরা ফোকাস করি, এর জন্য আমরা সেই কাজে সাকসেস পাই। কিন্তু আফসোসের বিষয়ে যখনই আমরা ইবাদত বন্দিগির দিকে চলে আসি, নামাজ, কোরআনের পাকের তেলাওয়াত, জিকির আজগার, দুরুদে পাক, তখনই আমরা আমাদের ফোকাস চলে যায় অন্যদিকে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে খুশু এবং খুদুর সাথে নামাজ আদায় করার, তাহাজতে নামাজ আদায় করার, দুরুদে পাক পাঠ করার, রাত জেগে আল্লাহ দরবারে কান্নাকাটি করার, রাত জেগে কোরআনে পাকের তেলাওয়াত করার আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। দর্শকবৃন্দ আজকে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। হযরত সাইয়েদুনা হাবিব আজমি রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনের কয়েকটি সংক্ষিপ্তভাবে কিছু দিক নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আল্লাহ পাক যেন তার উসিলাতে আমাদেরকেও বেহিসাব ক্ষমা করে দেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।